সুপ্রিয় শ্রোতা, করোনা ভাইরাস সংক্রমণের নানা পর্যায় এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা টেলিফোনে কথা বলেছি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পালমোনারি অ্যালার্জি অ্যান্ড রিউমাটোলজি বিভাগের প্রাক্তন পরিচালক এবং লাং ডিজিজ অ্যান্ড অটোইমিউন লাং ডিজিজ বিশেষজ্ঞ ডক্টর বদরুল চৌধুরীর সঙ্গে। ডক্টর চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
প্রথমেই আমরা বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের পরিসংখ্যান এবং এর উৎপত্তি কিভাবে হলো ছোট করে যদি আমরা আমাদের শ্রোতাদের জন্য জেনে নিই।
ধন্যবাদ। করোনা ভাইরাস মানুষের অসুখ হিসাবে প্রথমে আসে চায়নার উহান প্রভিন্সে গত বছর শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে। এখন ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে। পরিসংখ্যান দিনে দিনে পাল্টাচ্ছে। বর্তমানে আজকে 3,35,000 লোকের মতন পুরো পৃথিবীতে আক্রান্ত এবং তার ভিতরে মারা গেছে 14,000-এর মতন। আর চায়নাতে সবচেয়ে বেশি, ইতালি এখন অনেক বেশি ভাবে ছড়াচ্ছে ইতালিতে। আর চায়নাতে এটা শুরু হয় এবং মনে করা হয় এটা আসে বাদুর কিংবা ব্যাট থেকে। ব্যাট একটা ইউনিক ম্যামাল, মানে স্তন্যপায়ী, এবং এই স্তন্যপায়ী ম্যামাল একমাত্র ব্যাটই নিজের শক্তিতে উঠতে পারে, যার ফলে তার ব্যাটের বিভিন্ন রকমের ক্ষমতা আছে। একটা ক্ষমতা হলো তার ইমিউন সিস্টেম খুবই শক্তিশালী, এবং এই ভাইরাস ব্যাটের শরীরে থাকে কিন্তু ব্যাটকে মারতে পারে না। ব্যাট হয়ে যায় রিজার্ভয়ার। চায়নার ওই জায়গাতে উহানে অ্যানিমাল মার্কেটে বিভিন্ন অ্যানিমাল একসাথে রাখা হয় এবং মনে করা হয় ব্যাট থেকে মানুষের কাছে আসে, হয় সরাসরি কিংবা অন্য কোনো প্রাণীর মাধ্যমে। ব্যাট থেকে মানুষের অসুখ আসা নতুন নয়, আগে এসেছে সার্স এ ধরনের একটা অসুখ, করোনা ভাইরাসের মতনই MERS মার্স, সেটাও এসেছে ব্যাট থেকে। অনেকে মনে করে ইবোলাও ব্যাট থেকে এসেছে।
ডক্টর চৌধুরী, বলা হচ্ছে যে করোনা ভাইরাসের যে লক্ষণগুলো সেটা বলা হচ্ছে অনেকটা সাধারণ জ্বরের মতো, হাঁচি কাশি কফ অথবা গায়ে জ্বরজ্বর ভাব। কিন্তু এই ভাইরাসটি যখন ফুসফুসকে আক্রান্ত করে তখন কি কি অসুবিধা হয় এবং এর চিকিৎসা না হলে কি হতে পারে?
সাধারণ জ্বর আমরা যেটাকে বলে থাকি সেটা হলো ইনফ্লুয়েঞ্জা। প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা হয় এবং আপনি যে সাইন্স এন্ড সিমটমস বলেছেন, গলা ব্যথা বা গায়ে ব্যথা, জ্বর, মেইনলি আপার রেসপিরেটরি সিস্টেম, নাক গলা কান চোখ এখানেই সীমাবদ্ধ থাকে। কেননা ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে আমাদের ইমিউনিটি আছে, আইদার ভ্যাকসিন থেকে কিংবা আগে ইনফ্লুয়েঞ্জা হয়েছিল। করোনা ভাইরাস এর এগেনস্টে আমাদের কোনো ইমিউনিটি নাই, কারণ আগে এই করোনা ভাইরাস, এই স্পেসিফিক করোনা ভাইরাস, এটাকে COVID-19 মানে করোনা ভাইরাস ডিজিজ 2019 আমাদের শরীরে কখনো দেখে নাই। যার ফলে এই করোনা ভাইরাস শুরু হয় ইনফ্লুয়েঞ্জার মতনই, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে। তারপরে আপনি যেটা বলেছেন, চলে যায় ফুসফুসে, ফুসফুসে চলে গেলেন, এখানে ফুসফুসে গিয়ে নিউমোনিয়া মতো সিমটম করে এবং অনেক সময় ফুসফুস আর কাজ করতে পারে না, ফুসফুসে পানি জমে যায় এবং একটা ডিজিজ হয়, এটাকে বলে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম অথবা ARDS। ARDS হলে ফুসফুস অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সমিট করতে পারে না, মানুষ চলে যায় রেসপিরেটরি সিমটমে, রেসপিরেটরি ফেলিওর। ARDS হলো যখন লাংসে কোনো ইনফেকশন কিংবা লাংসের উপরে কখনো যদি কোনো চাপ পড়ে অসুখের মাধ্যমে, তখন লাংস সেটাকে আর সহ্য করতে পারে না, তখন লাংসে পানি জমে যায়। পানি জমে গেলে পরে লাংসের যে প্রধান কাজ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করা, ওই কাজটা করতে পারে না। তখন এসেনশিয়ালি লাংস ফেল করে। সেটা চিকিৎসা করতে গেলে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট চিকিৎসা লাগে এবং অনেক সময় এই লাংসকে কিংবা ফুসফুসকে আর্টিফিশিয়ালি সাপোর্ট দেওয়া লাগে ভেন্টিলেটর দিয়ে। এখন এই ভেন্টিলেটর লাংসের কাজকে দিয়ে নেয় এবং কিছুদিনের জন্য লাংসকে হিল করতে সময় দেয় এবং অনেক সময় লাংস হিল করে যায় এবং রোগী ভালো হয়ে যায়। সেটাই হলো লাংসের উপরে করোনা ভাইরাসের কমপ্লিকেশন এবং এটা একটা মেইন কমপ্লিকেশন করোনা ভাইরাসের। এবং যেসব রোগী মারা যাচ্ছে তাদের অনেকেরই আগের লাংসের অসুবিধা ছিল, কিংবা তাদের বয়স বেশি, কিংবা তাদের ইমিউন সিস্টেম সাপ্রেসড।
তো একটি হাসপাতালে মোটামুটি ভাবে কতগুলো ভেন্টিলেটর থাকে বা কতটা আছে?
এটা হাসপাতাল থেকে হাসপাতাল পার্থক্য হয়। তো সাধারণত একটা হাসপাতালে আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট কিংবা সিসিইউ কিংবা করোনারি কেয়ার ইউনিট এবং সার্জিক্যাল যেখানে অস্ত্রোপচার করা হয় এইসব ইউনিট থাকে এবং এইসব ইউনিটে রেসপিরেটর কিংবা ভেন্টিলেটর থাকে। একটা সাধারণ হাসপাতালে 10% বেড ভেন্টিলেটর ক্যাপাবল, সেটা খুব একটা বেশি সংখ্যক না। এখন এই করোনা ভাইরাসের যদি অনেক রুগী একসাথে হাসপাতালে যায় সেটাকে বলা হয় অনেক একসাথে রুগী আসলো, তখন যে কোনো হাসপাতালে যে কোনো দেশেরই এনাফ ভেন্টিলেটর থাকবে না। এখন ভেন্টিলেটর বিভিন্ন খান থেকে জোগাড় করা হচ্ছে, কিন্তু সেটা যদি অনেক রুগী একসাথে আসে যেটা ইতালিতে এখন হচ্ছে, কখনই কোনো হাসপাতাল সবসময় অতটা ভেন্টিলেটর সাপোর্ট হয়তো দিতে পারবে না।
তো এখন করোনা ভাইরাস সংক্রমণ রোধ করার জন্য অথবা এর থেকে বাঁচার জন্য অনেকেই 2 সপ্তাহের জন্য নিজেদের সেলফ আইসোলেশন বা নিজেদের বিচ্ছিন্ন অবস্থায় রাখছেন। তো এই সংক্রমণ প্রতিরোধে এই সময়সীমা কতটা গুরুত্বপূর্ণ এবং কেন এই সময়সীমাটা বেঁধে দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে?
সময়সীমা ছাড়াও কয়েকটা ফ্যাক্টর কিংবা অনেক জিনিসই কাজ করে এখানে। এটা একটা ছোঁয়াচে রোগ, একজনের থেকে আরেকজনের কাছে যেতে পারে। এই সোশ্যাল আইসোলেশন কে ডিস্টেন্স, এই একজনের থেকে আরেকজনে যাওয়া, এটাকে বন্ধ করার জন্য। আর সময়সীমা যে 14 দিন বলা হচ্ছে, মনে করা হয় যে মানুষের শরীরে যদি কখনো করোনা ভাইরাস আসে এই 14 দিনের ভিতরে হয় সে শরীরে সে অসুখ সৃষ্টি করবে কিংবা শরীর করোনা ভাইরাসকে রোধ করতে পারবে, 14 দিনের ভেতরে পরে সেটা আর থাকবে না। এখন একটা প্রশ্ন অ্যারাইজ করে এই সোশ্যাল আইসোলেশন, এটা কেন আসলো, কোথা থেকে আসলো? একটা ইন্টারেস্টিং হিস্ট্রি, অফেন ইজ দ্য বেস্ট এক্সাম্পল অর বেস্ট টিচার। 1918 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় স্প্যানিশ ফ্লু প্যান্ডেমিক হয়েছিল, স্পেন থেকে আসেনি, এটার নাম স্প্যানিশ ফ্লু। অ্যাবাউট 50 মিলিয়ন লোক পৃথিবী যাবৎ মারা গেছে। তখন ফিলাডেলফিয়া শহরে আইসোলেশন করা হয় নাই, সেখানে 2 লক্ষ লোকের মতন সমাবেশ একসাথে হয়েছে, কয়েক সপ্তাহের ভিতরে 5 থেকে 10 হাজার লোক মারা গেছে। এটা দেখে সেন্ট লুইতে তারা এই ধরনের সমাবেশ করতে দেয় নাই, ওদের মৃত্যুর সংখ্যা 10 ভাগের মতন কম। সেখান থেকে এই ইনফেকশাস ডিজিজ বা ছোঁয়াচে রোগের ছড়ানো বন্ধ করার জন্য এসেছে সোশ্যাল আইসোলেশন। সেখান থেকে আমরা এখন বলছি সোশ্যাল আইসোলেশন। কেউ যদি কোনো রুগীর সাথে কন্টামিনেটেড হয় কিংবা কোনো যদি মনে করে তার এক্সপোজার হয়েছে, তখন 14 দিন সে যদি নিজেকে আইসোলেশন করে রাখে যেন সে অন্যকে করোনা ভাইরাস দিতে না পারে।
একটি পরিবারে অনেকেই বসবাস করছেন, বিশেষ করে বাংলাদেশে আমরা যৌথ পরিবারে অনেকেই বাস করেন, তো সেই ক্ষেত্রে কিভাবে এটা সম্ভব হতে পারে বলে আপনি মনে করেন?
বাংলাদেশ না, অনেক সোসাইটিতে এটা একটা চ্যালেঞ্জ। ইতালি এবং স্পেনে এখন করোনা ভাইরাস সবচেয়ে বেশি ছড়াচ্ছে, বিকজ ইতালি এবং স্পেনে লোকের ফিজিক্যাল কন্ট্যাক্ট খুব বেশি, সোশ্যালি তাদের হাগিং, কিসিং অ্যান্ড টাচিং এগুলো খুবই কমন। বাংলাদেশেও এটা সত্যি এবং বাংলাদেশেও এই একই রিস্ক আছে, যদি করোনা ভাইরাস আসে তাহলে এই সোশ্যাল আইসোলেশন কম হওয়ার ফলে ছড়াতে পারে বেশি সম্ভাবনা আছে। এখন দেখতে হবে সময় কিরকম করোনা ভাইরাস ছড়ায়।
তো করোনা ভাইরাসে একবার সংক্রমিত হলে আবার কি হতে পারে? আপনি ইমিউন সিস্টেম নিয়ে গবেষণা করেছেন, পিএইচডি করেছেন,
তো এই ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছে তাদের কি অ্যান্টিবডি তৈরি হতে পারে?
হ্যাঁ, এখন ইমিউন সিস্টেম খুবই স্পেসিফিক, অর্থ হলো একটা যদি ভাইরাস কে বডি দেখে সেটাকে সে যদি সে ফাইট করে অ্যান্টিবডি কিংবা অন্যান্য ডিফেন্স মেকানিজম সৃষ্টি করে সেটা সেই স্পেসিফিক ভাইরাসের এগেনস্টে, অন্য কোনো ভাইরাসের এগেনস্টে না। তো যদি কারো করোনা ভাইরাস হয় ইমিডিয়েটলি তার করোনা ভাইরাসের রিস্ক খুবই কম, এখন কদিন কম বলা মুশকিল, হতে পারে কয়েক মাস কিংবা এক বছর কিংবা তারও বেশি। কিন্তু এই করোনা ভাইরাসের ইমিউনিটি করোনা ভাইরাস স্পেসিফিক, কারো যদি ইনফ্লুয়েঞ্জা হয় তার করোনা ভাইরাস হতে পারে এবং কারো যদি করোনা ভাইরাস হয় তার ইনফ্লুয়েঞ্জা হতে পারে।
আমরা যদি একটু পেছনের দিকে দেখি যে আফ্রিকা মহাদেশে ইবোলা ভাইরাস একসময় ছড়িয়েছে এবং মারাত্মক আকার ধারণ করেছিল, যে অবস্থায় তারা ইবোলা ভাইরাস সংক্রমণ থেকে বেরিয়ে আসতে পেরেছিল। সিভিয়ারিটির দিক থেকে যদি আমরা দেখি ইবোলা ভাইরাস মারাত্মক ছিল এবং করোনা ভাইরাসও মারাত্মক, তো আপনার দৃষ্টিতে এই দুটো ভাইরাস কিভাবে আলাদা এবং কি কারণে করোনা ভাইরাসের কথা বলা হচ্ছে যে এই ভাইরাস আরো মারাত্মক?
ইবোলা ভাইরাস শুরু হয়েছিল আফ্রিকাতে, ওয়েস্টার্ন পার্ট অফ আফ্রিকা, এবং ফর্চুনেটলি মানে হয়েছিল ছোট ছোট শহর কিংবা গ্রামে, বড় শহরে হয়নি, প্রথম দিকে অতটা ছড়তে পারেনি। আর দ্বিতীয়ত ইবোলা ভাইরাসের রোগী খুবই অসুস্থ হয়ে যায় এবং তারা ভাইরাস ছড়াতে থাকে যখন রোগী নিজেরাই খুবই অসুস্থ এবং তারা শয্যাশায়ী। করোনা ভাইরাসের ব্যাপারটা পার্থক্য মেইন হলো যে করোনা ভাইরাস যখন প্রথমে বডিতে আসে প্রথম 4-5 দিন সেই মানুষ অনেক সাইন সিমটম দেখায় না কিংবা কোনো সাইন সিমটম না হতে পারে, তখন সে জানে না যে তার ভিতরে ভাইরাস আছে এবং ছড়াতে পারে। এটি হলো করোনা ভাইরাসের সাথে ইবোলার মেইন পার্থক্য, যে কারণে করোনা ভাইরাস বেশি ছড়াচ্ছে, কেননা রোগী প্রথম 4-5 দিন জানে না যে তার ভিতরে করোনা ভাইরাস আছে। আর করোনা ভাইরাসের 80% রোগী অতটা অসুস্থ হয় না, তাদের ইনফ্লুয়েঞ্জার মতন সিমটম হয়, কিছুটা শ্বাসকষ্ট হয় কিংবা হয় না, তারা ভালো হয়ে যায় কিন্তু তারা রোগকে ছড়ায়। ইবোলাতে যারা আক্রান্ত হয়েছে অনেক বেশি সংখ্যক লোক খুবই অসুস্থ হয়ে পড়ে, তারা বিছানা থেকে উঠতে পারে না, তো তাদের ছড়ানোর সম্ভাবনা কম থাকে। আর শেষ পয়েন্ট হলো ইবোলার এগেনস্টে একই জায়গাতে রাখার জন্য আফ্রিকাতে দের ওয়াজ এ লার্জ পাবলিক হেলথ এফোর্ট, এবং এটা আলটিমেটলি সাকসেসফুল হয়েছে। করোনা ভাইরাস অলরেডি ছড়িয়ে পড়েছে পৃথিবীব্যাপী।
আপনি যে কথাটি বললেন যে 4-5 দিন মানুষ বুঝতেও পারে না, এই ক্ষেত্রে কি উদাহরণস্বরূপ কি আমরা বলতে পারি যে কোরিয়ায় ঠিক এইভাবেই ভাইরাসটি ছড়িয়েছে?
হ্যাঁ, এটা যখন প্রথমে চায়নায় ছড়ায় এই করোনা ভাইরাস, ওটা ছিল চাইনিজ নিউ ইয়ার, এবং এই চাইনিজ নিউ ইয়ারে প্রচুর চাইনিজ ফ্যামিলি গ্যাদারিং করেছে, একসাথে তারা মেলামেশা করেছে এবং তারা জানতো না যে তাদের ভিতরে করোনা ভাইরাস আছে এবং তারা ছড়িয়েছে। কোরিয়াতে যেটা হয়েছিল যে কোরিয়াতে একটা পার্টিকুলার রুগী, সে তখন রুগী না, তার শরীরে করোনা ভাইরাস ছিল এবং সে একটা তাদের ধার্মিক একটা গ্যাদারিং এ গিয়েছিল এবং সেখানে সে অনেককে ছড়িয়েছে, নিজে জানতো না, সেভাবে ছড়িয়ে পড়েছে। এবং ইন্টারেস্টিংলি আমরা জানি আমেরিকাতে প্রথম হটস্পট বলে যেখানে বেশি রোগী একসাথে হয়েছে হলো সিয়াটেল, ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটেল শহরে একটা নার্সিং হোমে। এখন দেখা যাচ্ছে নাকি সেই নার্সিং হোমে অনেক চাইনিজ বয়স্ক লোকেরা থাকতো এবং অনেক এই নিউ ইয়ার্স এর সময় অনেক চায়না থেকে ফিরে এসে তাদের দাদা দাদি নানান মেয়ের সাথে দেখা করতে গিয়েছে এবং সেখানে নাকি তারা করোনা ভাইরাস নিজের অজান্তে ছড়িয়েছে। এইভাবে যখন একটা ইনফেকশাস ডিজিজ কিংবা সংক্রমণ করতে পারে কোন রোগ যদি ছড়ায়, যদি রোগী না বুঝতে পারে সে ছড়াচ্ছে, এটাকে কন্ট্রোল করা খুবই দুরূহ। এবং সোশ্যাল আইসোলেশন, যেখানে সবাই সবার থেকে আলাদা হয়ে থাকতেছে, ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে।
এই মুহূর্তে করোনা ভাইরাস ভ্যাকসিন এবং চিকিৎসার জন্য ওষুধের প্রয়োজন, তো বর্তমানে এই দুটো আবিষ্কার কোন পর্যায়ে রয়েছে?
চিকিৎসা করা হয় যাদের রোগ হয়েছে এবং যারা এখন রোগী। করোনা ভাইরাসের জন্য এখন চিকিৎসা হল সহায়ক চিকিৎসা কিংবা সাপোর্টিভ কেয়ার, যদি ফুসফুসে অসুখ হয় রেসপিরেটরি সাপোর্ট, ইন্টেনসিভ কেয়ার ভেন্টিলেটর সাপোর্ট। কোনো স্পেসিফিক ওষুধ নাই, অনেকে ব্যবহার করে ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন কিংবা অন্যান্য অ্যান্টিভাইরাল, এটা ইউজ করতেছে, যেটা আমেরিকাতে বলা হয় অফ লেভেল ইউজ। যদি কোনো রোগীকে মনে করে ডাক্তার যদি এলে সাহায্য হতে পারে তাকে দিচ্ছে, কিন্তু কোনো ক্লিনিক্যাল ট্রায়াল এখনো হয় নাই এইসব ওষুধ নিয়ে, এবং এগুলা রোগীকে সাহায্য করবে কিংবা করবে না এখনো জানা যায় নাই। ওষুধ বাজারে আসতে গেলে কয়েক বছর লাগে। আর দ্বিতীয়টা হলো ভ্যাকসিন, যেটা হলো প্রিভেন্ট করা অসুখটা হওয়ার থেকে। তো ভ্যাকসিন ইনফেকশাস ডিজিজ কিংবা ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এইসবের জন্য আমরা সবসময় নিয়ে থাকি। ভ্যাকসিন ডেভেলপমেন্ট করতে গেলে ভ্যাকসিন তৈরি করতে হবে, সেটাকে টেস্টিং করতে হবে, মানুষের উপরে দিয়ে টেস্টিং করতে হবে, এবং এগুলো একটা সময় লাগে। সাধারণত একটা ভ্যাকসিন ডেভেলপমেন্ট করতে সময় লাগে 12-18 মাস। আমরা এই বছরে কোনো ভ্যাকসিন হয়তো আশা করতে পারছি না, হয়তো আগামী বছরে প্রথম দিকে মাঝামাঝি সময় ভ্যাকসিন দেখতে পারি। ধন্যবাদ
ডক্টর বজলুল চৌধুরী আমাদের সময় দেওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।